বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 24 সেপ্টেম্বর, 9 আশ্বিন এবং ফার্সি 2 মেহের। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টসে এবং সৌদি আরবের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো 2টি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে বিশ্ব সংকট মোকাবেলায় গঠনমূলক ভূমিকা পালন করতে জাতিসংঘের প্রতি ইরানের আহ্বান সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে বিএনপির সিরিজ বৈঠক সিরিজ ষড়যন্ত্রের অংশ বলে অবায়দুল কাদেরের মন্তব্য এবং বিএনপির প্রতিক্রিয়া নিয়ে ঢাকা থেকে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে পাশ্চাত্যের জীবন ব্যবস্থা সম্পর্কে ধারাবাহিক আলোচনা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে সাক্ষাৎকার। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দেব, আর সময় থাকলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন আমেরিকা যে বিশ্বের সকল সন্ত্রাসবাদী তৎপরতার নেতৃত্ব দিচ্ছে, জেনারেল সুলাইমানির হত্যাকাণ্ড তার জলজ্যান্ত প্রমাণ। লেবাননের জন্য ইরানি জ্বালানি বহনকারী দ্বিতীয় জাহাজ সিরিয়ার বানিয়াস বন্দরে নোঙর করেছে, শিগগিরই পৌঁছাবে তেলবাহী তৃতীয় জাহাজ। বাংলাদেশের ঠাকুরগাঁওয়ে 13 স্কুল শিক্ষার্থী ও 6 শিক্ষক করোনা আক্রান্ত, তবে স্কুলে আক্রান্ত হয়েছে কিনা তা সুস্পষ্ট নয়। এবং ভারতের অসমে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশের গুলিতে 2 জন নিহত হয়, প্রতিবাদ মুখর হয়েছে বিরোধীরা, রাজ্য সরকারের নিন্দা। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন জাতীয় উন্নয়ন ও বিজয়ের জন্য বিপ্লবী চেতনা ধারণ করতে হবে, এ চেতনাই উন্নয়নের চাবিকাঠি। তিনি আজ শুক্রবার ইলাম প্রদেশ সফরের সময় আরও বলেন, ইরানকে এগিয়ে নিতে এবং বিজয়ের ধারা অব্যাহত রাখতে বিপ্লবী চেতনা ও স্বেচ্ছাসেবার মনোভাব নিয়ে শহীদদের পথে এগিয়ে যেতে হবে, আন্তরিকতা থাকতে হবে। তিনি বলেন, শহীদদের বার্তা হচ্ছে সমাজে যাতে বিপ্লবী চেতনা হ্রাস না পায় এবং ন্যায় বিচার অক্ষুণ্ণ থাকে, ইরানি জাতির সম্মান ও মর্যাদায় যাতে কোনো ধরনের আঁচড় না পড়ে। ইরানের প্রেসিডেন্ট এ সময় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আল্লাহর উপর নির্ভরতা ও প্রতিশ্রুতি পালনের মাধ্যমে ইসলামী বিপ্লবী মূল্যবোধ রক্ষার উপর গুরুত্ব আরোপ করেন। ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন প্রদেশে এটি তার চতুর্থ সফর। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন আমেরিকা যে বিশ্বের সকল সন্ত্রাসবাদী তৎপরতার নেতৃত্ব দিচ্ছে, জেনারেল কাসেম সুলাইমানির হত্যাকাণ্ড তার জলজ্যান্ত প্রমাণ। নিউ ইয়র্ক সফররত আবদুল্লাহিয়ান বৃহস্পতিবার জাতিসংঘের সদর দপ্তরে এই সংস্থার সাধারণ পরিষদের প্রেসিডেন্ট আবদুল্লাহ শাহিদের সঙ্গে সাক্ষাতে মন্তব্য করেন। তিনি বলেন, ইরাকের মাটিতে আমেরিকার হামলায় সন্ত্রাস বিরোধী যুদ্ধের অগ্রসেনানী জেনারেল কাসেম সুলাইমানির হত্যাকাণ্ড সন্ত্রাসবাদের সুস্পষ্ট প্রমাণ। জাতিসংঘ সাধারণ পরিষদের 76তম বার্ষিক অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফর করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, আমেরিকার এই সন্ত্রাসবাদ ও পাশবিকতায় জড়িতদের বিচার করার জন্য ইরানে একটি আন্তর্জাতিক কমিটি গঠন করা হয়েছে। আমির আবদুল্লাহিয়ান সরাসরি বলেন, জেনারেল সুলাইমানের হত্যাকাণ্ডে জাতিসংঘেরও নিশ্চিত ভূমিকা ছিল। এই বিশ্ব সংস্থা এখন পর্যন্ত এই জঘন্য হত্যাকাণ্ডের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। সন্ত্রাসবাদকে গোটা বিশ্বের পীড়াদায়ক একটি যন্ত্রণা আখ্যায়িত করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ লেবানন থেকে শুরু করে ইরাক ও আফগানিস্তানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে গঠনমূলক ভূমিকা পালন করছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাসের এক টুইটার বার্তার জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, স্লোগান দিয়ে কখনো আদালতের বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করা যায় না। খাতিবজাদে বৃহস্পতিবার ট্রাসকে উদ্দেশ্য করে নিজের অফিসিয়াল টুইটার পেজে লিখেছেন, আপনার জ্বালাময়ী টুইট পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম হওয়ার যোগ্যতা রাখে, কিন্তু স্লোগান কখনো আদালতের পক্ষ থেকে ঘোষিত রায়ের জবাব হতে পারে না। খাতিবজাদে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বক্তব্য উদ্ধৃত করে টুইটার বার্তায় আরও লিখেছেন, যেমনটি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ব্রিটেনকে ইরানের ব্যাপারে তার নীতিতে পরিবর্তন আনতে হবে এবং একাজে এরই মধ্যে ব্রিটিশ সরকার অনেক দেরি করে ফেলেছে। এর আগে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী তার জ্বালাময়ী টুইটার বার্তায় লিখেছিলেন, ইরানে কারাদণ্ডপ্রাপ্ত ব্রিটিশ নাগরিক নাজানিন জাগারিকে মুক্তি দেওয়ার জন্য তিনি তেহরানের উপর চাপ প্রয়োগ করেছেন। তিনি বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নিজের সাক্ষাতের কথা উল্লেখ করে লিখেছেন, জাগারি অনেক কঠিন সময় পার করছেন, তবে আমরা তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে আনার চেষ্টা করছি। লেবাননের জন্য ইরানি জ্বালানি বহনকারী দ্বিতীয় জাহাজ সিরিয়ার বানিয়াস বন্দরে নোঙর করেছে। ডিজেল ভর্তি এই জাহাজ সিরিয়ার বন্দরে পৌঁছার খবর জানিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। খুব শীঘ্রই জাহাজ থেকে জ্বালানি নিতে লেবানন থেকে তেল ট্যাঙ্কার বহর সিরিয়ায় যাবে বলে হিজবুল্লাহর বিবৃতিতে জানানো হয়েছে। লেবাননে জ্বালানি পৌঁছে দিতে তিনটি জাহাজ পাঠিয়েছে তেহরান। প্রথম জাহাজটি সিরিয়ার বন্দরে পৌঁছার পর জ্বালানি খালাস করে তা তেল ট্যাঙ্কারে করে লেবাননে নিয়ে যাওয়া হয়েছে। দ্বিতীয় জাহাজও বন্দরে ভিড়েছে আর তৃতীয় তেলবাকি জাহাজ এখনও পথে রয়েছে, শিগগিরই তা বন্দরে পৌঁছাবে। লেবাননের জ্বালানি সংকট সমাধানে ট্যাঙ্কারে করে সেদেশে জ্বালানি পাঠাচ্ছে ইরান। এর আগে লেবাননের হিজবুল্লাহ মহাসচিব সায়েদ হাসান নাসরুল্লাহ ইরান থেকে জ্বালানি আমদানির কথা প্রকাশ্যে ঘোষণা করেন। এরপর থেকেই ইরান একের পর এক জাহাজে করে তেল পাঠাচ্ছে। বাংলাদেশের ঠাকুরগাঁওয়ে 13 স্কুল শিক্ষার্থী ও 6 জন শিক্ষক করোনায় আক্রান্ত হয়েছে। এ বিষয়ে শিক্ষা উপমন্ত্রী বলেছেন, স্কুলে যাওয়ার কারণেই তারা করোনায় আক্রান্ত হয়েছেন এমন কোনো প্রমাণ নেই। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
ঠাকুরগাঁও সদরে 3টি বিদ্যালয়ের 13 জন শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে। নজরদারিতে রাখা হয়েছে বাকি শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদেরকেও। অপরদিকে জেলার বিভিন্ন বিদ্যালয়ের 6 শিক্ষকও করোনায় আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে জেলা শিক্ষা অফিস। এই ঘটনার পর ওই 13 জন শিক্ষার্থীকে আইসোলেশনে রাখা হয়েছে আর বাকি শিক্ষার্থীদের নমুনা নিয়ে করোনা পরীক্ষা করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে তাদের রিপোর্ট দেওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, করোনা পরিস্থিতির কারণে টানা 1.5 বছর বন্ধ থাকার পর গত 12 সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণীতে সরাসরি ক্লাস চালু হয়েছে। এদিকে স্কুলে গিয়ে কোনো শিক্ষার্থীর করোনায় আক্রান্ত হবার সত্যতা পাওয়া যায়নি বলে দাবি করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। আজ শুক্রবার সকালে চট্টগ্রাম নগরীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপমন্ত্রী বলেন, করোনার সংক্রমণ এখন কমেছে অনেক। আমরা একটা গাইডলাইন দিয়ে দিয়েছি, একদিনের বেশি করে কেউ যেন স্কুলে না আসে। করোনা সংক্রমণ তারা যে ঘরে থাকলেও হতো না বা স্কুলে যাওয়ার কারণে হয়েছে এটার কোনো সত্যতা এখনো পর্যন্ত পাইনি। তারা স্কুলে না গেলেও অন্য জায়গায়, আত্মীয় স্বজনের বাসায়, বিনোদনের জায়গায় সবখানে তো যাচ্ছিলেন। সুনির্দিষ্ট কিছু জায়গায় আমরা এটা দেখেছি, এটা হয়েছে, আমরা প্রিকশনের ব্যবস্থা নিয়েছি। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের রাজধানী নয়াদিল্লির একটি আদালতের ভেতরে গোলাগুলিতে এক গ্যাংস্টার সহ 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় সময় আজ শুক্রবার দুপুরের দিকে ঘটনা ঘটে। কুখ্যাত গ্যাংস্টার জিতেন্দ্র গোগিকে আজ উত্তর দিল্লির রোহিণীর আদালতে আনা হয়। এ সময় তাকে লক্ষ্য করে নির্বিচারে গুলি ছোড়ে 2 দুর্বৃত্ত। এই দুর্বৃত্তরা গোগের প্রতিপক্ষ গ্যাং টিল্লু দলের সদস্য বলে সন্দেহ করা হচ্ছে। গুলিতে ঘটনাস্থলেই গোগি নিহত হয়। এছাড়া পুলিশের পাল্টা গুলিতে নিহত হয় সন্দেহভাজন দুই হামলাকারী। এই দুই ব্যক্তির নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রোহিণীর উপপুলিশ কমিশনার প্রণব দয়াল জানিয়েছেন, আইনজীবীর পোশাক পরে ওই দুই হামলাকারী আদালতের ভেতরে ঢুকেছিল। ভারতের অসমে উচ্ছেদ অভিযান চালানোকে কেন্দ্র করে পুলিশের গুলিতে দুইজন নিহত হওয়ায় বিরোধীরা রাজ্য সরকারের তীব্র নিন্দা জানিয়েছে। গতকাল অসমের দরং জেলার শিপাঝাড়ের ধলপুরে উচ্ছেদ অভিযান চালানোর সময় স্থানীয়রা প্রতিবাদ মুখর হয়ে উঠলে সাদ্দাম হোসেন ও শেখ ফরিদ নামে দুইজন নিহত হন। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের বিজেপি শাসিত অসমের ছিপাঝড়ের ধলপুরে উচ্ছেদ অভিযান চালানোকে কেন্দ্র করে পুলিশের গুলিতে সাদ্দাম হোসেন ও শেখ ফরিদ নামে দুজন নিহত হয়। বিরোধীরা রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার অসমের দরং জেলায় ছিপাঝড়ের ধলপুরে উচ্ছেদ অভিযান চালানোর সময় স্থানীয় মানুষজন প্রতিবাদে সোচ্চার হয়ে রুখে দাঁড়ান। সরকারের দাবি, ওই এলাকায় তারা অবৈধভাবে বাস করছিলেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছিল জবরদখল করা জমি মুক্ত করতে, পুলিশ তার দায়িত্ব পালন করেছে। প্রসঙ্গত, দরংয়ের পুলিশ সুপার সুশান্ত বিশ্ব শর্মা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ভাই। এ প্রসঙ্গে অসমের AIUDF নেতা ও জমিয়ত উলামায়ে হিন্দের নেতা মাওলানা আব্দুল কাদের কাশেমি আজ শুক্রবার রেডিও তেহরানকে বলেন,
সমস্ত আসাম যে যে জায়গায় সরকারি মাটি দখল হয়ে আছে এবং সেই সরকারি মাটিগুলোকে দখলমুক্ত করতে হয় তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু যেহেতু ওরা ভারতের লোক, এই দেশের নাগরিক, সে হিন্দু হোক আর মুসলমান হোক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো রকমের বৈষম্য ছাড়া প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা ফ্যামিলিকে সরকারের দায়িত্ব ভূমিহীন মানুষদেরকে তাদের ভূমির ব্যবস্থা, থাকার ব্যবস্থা করে দিয়ে তারপরে তাদেরকে।
বলছিলেন অসমের জমিয়ত উলামায়ে হিন্দের নেতা ও AIUDF নেতা মাওলানা আব্দুল কাদের কাশিমি। এদিকে আজ শুক্রবার কংগ্রেসের সিনিয়র নেতা ও রাজ্যসভার সংসদ সদস্য রিপুন বরার নেতৃত্বে প্রদেশ কংগ্রেসের প্রতিনিধি দল অসমের রাজ্যপাল জগদীশ মুখীর সঙ্গে দেখা করে সর্বদলীয় বৈঠক ডাকার দাবি জানিয়েছে। এর পাশাপাশি অবিলম্বে দরংয়ের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে সাসপেন্ড করে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন কংগ্রেস নেতারা। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। আফগানিস্তানে কোনো বিদেশি সশস্ত্র সেনা ও সামরিক ঘাঁটি সহ্য করা হবে না, তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এ মন্তব্য করেছেন। তিনি আরও বলেছেন, বিদেশি সেনা যেমন সহ্য করা হবে না, তেমনি আফগান ভূখণ্ড অন্য দেশের বিরুদ্ধে ব্যবহারেরও সুযোগ কাউকে দেয়া হবে না। মুজাহিদ বলেন, বিশ্বের কোনো দেশকে আফগানিস্তানকে ব্যবহার করে অন্য দেশের উপর হামলার অনুমতি দেবে না তালেবান সরকার। তবে কাতারের মতো দেশগুলো মধ্যস্থতা এবং জাতিসংঘের আসন পেতে সহযোগিতা করতে পারে। তিনি বলেন, জাতিসংঘে তালেবানের প্রতিনিধি হিসেবে সোহেল শাহিন ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য চেষ্টা চালাবেন। এ সময় জবিউল্লাহ মুজাহিদ আরও বলেন, রাশিয়ার সঙ্গে তালেবানের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ, মস্কোর সঙ্গে জোরালো সম্পর্ক চায় তালেবান। তালেবানের একটি প্রতিনিধি দল শিগগিরই মস্কো সফর করতে পারে বলে রুশ বার্তা সংস্থা রিয়া নোভোস্তি জানিয়েছে। এদিকে আফগানিস্তানে 143 জন পাইলটকে গ্রেপ্তার করেছে তাজিকিস্তান। এসব পাইলট গত আগস্টে তালেবানের ভয়ে আফগানিস্তান থেকে পালিয়ে প্রতিবেশী তাজিকিস্তানে আশ্রয় নিয়েছিল। তাদের আশঙ্কা ছিল, তালেবান ক্ষমতা নেয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণ গ্রহণকারী পাইলটদের উপর প্রতিশোধ নেবে। এসব পাইলট 16টি বিমান তাদের সঙ্গে নিয়ে গেছে। তাজিকিস্তান সরকার বলেছে, রাজধানী দুশাম্বের অদূরে পার্বত্য অঞ্চলের একটি স্বাস্থ্যকেন্দ্র থেকে পাইলটদেরকে আটক করা হয়েছে, তাদেরকে আমেরিকায় পাঠানো হবে। তবে একজন পাইলট বলেছেন, তাদেরকে কোথায় পাঠানো হবে সে বিষয়ে তারা নিশ্চিত নন, তারা উদ্বেগের মধ্যে রয়েছেন। তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়েব এরদোগান বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে তার দেশের সম্পর্ক ভালো অবস্থায় নেই। জাতিসংঘ সাধারণ পরিষদের 76তম বার্ষিক অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন এরদোগান। সেখানে তিনি সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন বলে তুর্কি দৈনিক সাবা জানিয়েছে। এরদোগান বলেন, সত্যি কথা বলতে আমি এ কথা বলতে পারছি না যে আমেরিকা তুরস্ক সম্পর্ক ভালো যাচ্ছে। আমরা F-35 যুদ্ধবিমান কিনেছি এবং এর জন্য অর্থ পরিশোধ করেছি, কিন্তু বিমানগুলো এখন পর্যন্ত আমাদের কাছে হস্তান্তর করা হয়নি। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। বিশ্বের যাবতীয় সংকট মোকাবেলায় গঠনমূলক ও নিরপেক্ষ ভূমিকা রাখতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। বিস্তারিত সংবাদ ভাষ্যটি শুনুন নাসির মাহমুদের পরিবেশনায়।
বিশ্বব্যাপী নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় জাতিসংঘের উদ্যোগকে সমর্থন ও সহযোগিতা করার অভিপ্রায় ব্যক্ত করেছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক এই সংস্থার মহাসচিবের ন্যায়ানুগ ও নিরপেক্ষ অবস্থানকেও স্বাগত জানাবে বলে ঘোষণা করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছেন। তাঁরই অবকাশে তিনি জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। আবদুল্লাহিয়ান বলেন, ফিলিস্তিন থেকে শুরু করে সিরিয়া, ইয়েমেন এবং আফগানিস্তানে জাতিসংঘের গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি প্রয়োজন। তিনি বলেন, ফিলিস্তিনের জনগণ মানবেতর জীবনযাপন করছে, দশকের পর দশক ধরে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের অপরাধযজ্ঞই এরকম বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করেছে। এই দুর্বিষহ অবস্থার সমাধান সেখানে ফিলিস্তিনের মূল অধিবাসীদের মধ্যে গণভোটের আয়োজন করা। দুঃখজনকভাবে জাতিসংঘ অতীতে নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে, তবে গুতেরেসের উদ্দেশ্যে আবদুল্লাহিয়ান বলেন, আমি আশাবাদী আপনার সময় সেই নিষ্ক্রিয় পরিস্থিতিতে পরিবর্তন আসবে। প্রকৃত বাস্তবতা হল, বিগত কয়েক দশকে দখলদারিত্ব এবং সন্ত্রাসবাদ বিশ্বব্যাপী তার কালো ছায়া বিস্তার করেছিল। ওই দখলদারিত্ব এবং সন্ত্রাসবাদ বিশ্বের বহু দেশকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। ইরানও সেই মার্কিন সন্ত্রাসবাদী পদক্ষেপ সহ অবরোধ সন্ত্রাসের শিকার হয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রকৃত সংগ্রামের অগ্রসেনানী ইরানের কুদস ব্রিগেডের কমান্ডার জেনারেল কাসিম সুলাইমানি মার্কিন সন্ত্রাসবাদের শিকার হয়েছে। সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের মার্কিন দাবিকে মিথ্যা প্রমাণ করেছিলেন শহীদ কাসেম সুলাইমানি। এ অঞ্চলকে ঘিরে মার্কিন ইসরায়েলি সকল অপপরিকল্পনা ব্যর্থ করে দিয়েছিল কাসেম সুলাইমানি। যেমনটি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই বলেছেন, শহীদ সুলাইমানি তাঁর জীবদ্দশায় এবং তাঁর শাহাদাতের মধ্য দিয়েও আধিপত্যবাদের পরাজয় ঘটিয়েছেন। তিনি মার্কিন প্রেসিডেন্টের স্বীকারোক্তির কথা উল্লেখ করেন, যেখানে বাইডেন বলেছেন, $7 trillion ব্যয় করেও মধ্যপ্রাচ্যে কিছুই অর্জিত হয়নি। সর্বোচ্চ নেতা বলেন, এই মহান কাজের মহাবীর হলেন কাসেম সুলাইমানি, যিনি তাঁর জীবদ্দশায় সন্ত্রাস বিরোধী সফল অভিযান চালিয়েছিলেন। আমেরিকার উচিত বিশ্বব্যাপী তাদের হস্তক্ষেপকামিতার ফলে যত ক্ষয়ক্ষতি হয়েছে তার জবাব দেওয়া।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনকে ভয় পায় কারণ জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাই নির্বাচন নিয়ে বিএনপি অপপ্রচার চালাচ্ছে। অন্যদিকে সরকারকে আন্দোলনের আতঙ্ক তাড়া করছে বলে মন্তব্য করেছে বিএনপি। এ সম্পর্কে প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনকে ভয় পায় কারণ জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে দিয়েছে, তাই নির্বাচন নিয়ে বিএনপি অপপ্রচার চালাচ্ছে। বিএনপির সিরিজ বৈঠক সিরিজ ষড়যন্ত্রেরই অংশ। শুক্রবার আওয়ামী লীগের চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের আরও বলেন, যারা নিজেদের নেত্রীর জন্য একটা কার্যকর মিছিল করতে পারে না, তাদের মুখে আন্দোলনের কথা মানায় না। বিএনপির হাতে দেশে গণতন্ত্র নিরাপদ নয়, তারা দেশের জন্য রাজনীতি করে না, তারা রাজনীতি করে লুটপাটের জন্য।
শেখ হাসিনার রাজনীতি জনগণের রাজনীতি, বিএনপির রাজনীতি ক্ষমতার রাজনীতি। আন্দোলনের নামে সহিংসতা করেছে, আন্দোলনের নামে জ্বালাও পোড়াও অবরোধের রাজনীতি করেছে, আবারও তারা সেই ষড়যন্ত্রে মেতে উঠেছে, নির্বাচনে তারা ভয় পায়।
ওদিকে বৃহস্পতিবার চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে দলের নীতি নির্ধারণী সভা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে গণতন্ত্র নেই, একদলীয় রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছে, গণতন্ত্রহীনভাবে চলতে থাকলে একসময় মুখ থুবড়ে পড়বে দেশ, রাষ্ট্র ব্যবস্থা পুনরুদ্ধারে সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই, আর এতে সবার অংশগ্রহণ অপরিহার্য। অপরদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, বিএনপির রাজনীতি সবসময় জনগণের বিপক্ষে, বিএনপি জনগণ থেকে দূরে সরে গেছে আর জনবিচ্ছিন্ন হয়ে এখন সিরিজ বৈঠক করছে বিএনপি। এতদিন জনগণের সঙ্গে যে বৈরিতার রাজনীতি করেছে তা থেকে সরে এসে তারা যদি জনমুখী রাজনীতি করে তবে দলটির জন্য তা হবে মঙ্গলজনক। আজ শুক্রবার সকালে খুলনা বেতার কেন্দ্র পরিদর্শন শেষে তথ্যমন্ত্রী বলেছেন, বিএনপি সরকার পতনের কথা বলছে, নির্বাচন বর্জনের কথা বলছে, প্রকৃতপক্ষে আওয়ামী লীগকে ধাক্কা দিতে গিয়ে বিএনপি নিজেই পেছনে পড়ে গেছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাসান মাহমুদ বলেন, খালেদা জিয়ার সাজা স্থগিতের আদেশ আদালত থেকে হয়নি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহানুভবতা থেকে সাজা স্থগিত করেছেন, সরকার চাইলে খালেদা জিয়ার সাজা স্থগিতের আদেশ আগামীকালই বাতিল করতে পারে, অতএব বিএনপির উচিত হবে এই জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা দেখানো। ওদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, আপনারা তো জনগণের ভোটে ক্ষমতায় আসেননি, এজন্য আতঙ্ক তারা করছে, কোথা থেকে আন্দোলনের ঢেউ আসে। রিজভী বলেন, ক্যাম্পাসে সিসিটিভি বসানোর কথা বলছে কর্তৃপক্ষ, এত ভয় কিসের, শিক্ষা প্রতিষ্ঠানে নজরদারি থাকবে কেন, তাহলে এতদিন যে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখলেন এটা তবে রাজনৈতিক কারণেই বন্ধ রেখেছেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন। এখন রয়েছে পাশ্চাত্যের জীবন ব্যবস্থা শীর্ষক আলোচনা।
পাশ্চাত্যে জীবন ব্যবস্থা।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন, আশা করি সবাই ভালো আছেন। গত আসরে আমরা বর্ণবাদ নিয়ে আলোচনা করেছি, আজ আমরা অন্য আরেকটি প্রসঙ্গে আলোচনা করার চেষ্টা করব। পাশ্চাত্যে পরিবার সংক্রান্ত সমস্যা ক্রমেই জটিল হচ্ছে, এর পেছনে মূল কারণ হচ্ছে পারিবারিক কাঠামোর পরিবর্তন। এই পরিবর্তনের ফলে পারিবারিক মমত্ববোধ ও ভালোবাসার জায়গাতেও পরিবর্তন এসেছে। পাশ্চাত্যে একাকী বসবাসের প্রবণতা অনেক বেড়েছে, স্বামী স্ত্রীর মধ্যে তালাক বা বিচ্ছেদ স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। এছাড়া সন্তান গ্রহণের ব্যাপারে ভীতি ছড়িয়ে পড়েছে সর্বত্র, এসবই হতাশা ও অবসাদের ক্ষেত্রকে বিস্তৃত করে চলেছে প্রতিনিয়ত। মনোবিজ্ঞানীদের মতে, এ ধরনের পরিস্থিতি থেকে মুক্তি পেতে অনেকেই পশুর সাথে বসবাসের পথ বেছে নিচ্ছে।
বাস্তবতা হলো, পারিবারিক মায়া মমতা ও ভালোবাসা মানুষের মনে প্রশান্তির জন্ম দেওয়ার পাশাপাশি জীবন সম্পর্কে মানুষকে আশাবাদী করে তোলে। সব মানুষই অন্যের কাছ থেকে ভালোবাসা ও মমতা আশা করে, বিশেষ করে পরিবারের সদস্যদের পক্ষ থেকে মমতা প্রাপ্তি মানুষের স্বাভাবিক চাহিদাগুলোর একটি। পাশ্চাত্যের মানুষেরা ঘরে পশু রেখে এবং পশুর সঙ্গে বসবাস করে এই শূন্যতা পূরণের চেষ্টা করে। পাশ্চাত্য জীবন ব্যবস্থা শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের পর্বে আমরা এসব বিষয়েই আলোচনার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন। আজকের আসর পরিবেশনায় আপনাদের সঙ্গে রয়েছে আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। সৃষ্টির শুরু থেকেই পশুদের সঙ্গে মানুষের পরিচয়, তবে অষ্টাদশ শতাব্দীর শেষ দিকেও পাশ্চাত্যের মানুষ পশুদের প্রতি ছিল অত্যন্ত নিষ্ঠুর। ঘরের ভেতর পশু পালনের প্রবণতা খুব একটা ছিল না বললেই চলে। কিন্তু মানুষের জীবন যতই যান্ত্রিক হচ্ছে এবং মানুষের পরস্পরের মধ্যে সম্পর্কের গভীরতা যতই কমছে, ততই পশুর প্রতি আগ্রহ বেড়ে চলেছে। বর্তমানে পাশ্চাত্যে কুকুর বিড়ালের সঙ্গে বসবাস বিনোদনের বড় মাধ্যম হিসেবে দেখা দিয়েছে। আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই পাশ্চাত্যে কুকুরসহ পেট অ্যানিমেল নিয়ে বসবাস ও তা নিয়ে সর্বত্র ঘোরাঘুরির প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর আগে গৃহপালিত পশুর ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি এমন ছিল না। এই প্রবণতা গত 50 বছরে ক্রমান্বয়ে বেড়েছে। এর ফলে কুকুরসহ গৃহপালিত পশু উৎপাদন ও বেচা কেনা বড় ধরনের লাভজনক ব্যবসাতেও পরিণত হয়েছে। 2017 সালের পরিসংখ্যান অনুযায়ী পেট অ্যানিমেলের খাবার কেনা বেচার ক্ষেত্রে প্রতি বছর অর্থ লেনদেন হয় প্রায় 2,000 কোটি ইউরো।
ইউরোপের পশুখাদ্য সংক্রান্ত ফেডারেশন বা ফেডিয়াপের পরিচালক বলেছেন, ইউরোপে গৃহপালিত পশুর খাদ্য শিল্পে কর্মসংস্থান হয়েছে প্রায় 1,00,000 মানুষের। এছাড়া গৃহপালিত পশু সংক্রান্ত অন্যান্য খাতেও চাকরি করেন আরও প্রায় 9,00,000 মানুষ। কুকুর বিড়াল সহ এসব পশুর প্রয়োজনীয় অন্যান্য পণ্য বিক্রির জন্য ইউরোপে রয়েছে অন্তত 60,000 বিশেষায়িত বিক্রয় কেন্দ্র। এর ফলে এ ধরনের পশুর সংখ্যা বৃদ্ধি পুঁজিবাদের জন্য ইতিবাচক। বর্তমানে ইউরোপ ও আমেরিকার বেশিরভাগ সড়ক ও পার্কে ব্যাপক সংখ্যায় কুকুরের আনাগোনা চোখে পড়ে। এসব গৃহপালিত কুকুরের বৈচিত্র্য বেড়েছে ব্যাপকভাবে, এমন বৈচিত্র্য অতীতে কখনো দেখা যায়নি। ইউরোপ আমেরিকায় সহজেই চোখে পড়ে একেবারে হাতের তালুর সাইজের ছোট্ট প্রজাতির কুকুর থেকে শুরু করে মানুষের সমান বিশাল আকৃতির কুকুর। আমেরিকার গৃহপালিত পশু সংক্রান্ত সংস্থা APPA প্রকাশিত 2019-20 সালের পরিসংখ্যানে বলা হয়েছে, আমেরিকার 67% পরিবারে কুকুর বিড়ালের মতো গৃহপালিত পশু রয়েছে। 2017 সালের পরিসংখ্যান অনুযায়ী ওই বছর আমেরিকার পরিবারগুলোতে সে সময় বিড়ালের সংখ্যা ছিল 9,40,000,000 এবং কুকুর ছিল 8,90,00,000।
ঘরে পশুর সঙ্গে বসবাসের প্রবণতা বাড়ার কিছু কারণ রয়েছে। বিশেষজ্ঞদের মতে অনেকে একাকিতে ভুগছেন, তাদের সঙ্গে কেউ বসবাস করেন না। এ ধরনের একাকী মানুষের মধ্যে অনেকেই আবার বৃদ্ধ। এছাড়া কোনো কোনো পরিবার তাদের সন্তানের খেলার সাথী হিসেবে পশুকে বেছে নেন। পাশ্চাত্য সমাজে এখন অনেকের জীবনসঙ্গী, সন্তান, ভাই ও বোনের শূন্যতা পূরণ করছে এসব পশু। পাশ্চাত্যে বিশেষ করে আমেরিকায় পশুকে পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করাটা তাদের সংস্কৃতির অংশ হয়ে দাঁড়িয়েছে। এ কারণে আমেরিকার প্রেসিডেন্টেরও একটি কুকুর থাকে। প্রযুক্তি ও ডিজিটাল নির্ভর সমাজে ব্যবস্থার নানা ইতিবাচক দিক থাকার পরও রয়েছে কিছু নেতিবাচক প্রভাব। এর এটি হলো মানুষের পরস্পরের মধ্যে দূরত্ব সৃষ্টি, বিশেষ করে পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে আন্তরিকতা হ্রাস। বর্তমানে নানা ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার বাড়লেও বাস্তবে পারিবারিক ও সামাজিক ক্ষেত্রে আন্তরিক যোগাযোগ কমে যাচ্ছে। এই যোগাযোগ ও বন্ধনটা কৃত্রিমতায় ভরে যাচ্ছে। পারিবারিক বন্ধন যা হৃদয় ও আত্মার সঙ্গে সংশ্লিষ্ট তা ক্রমেই দুর্বল হয়ে যাচ্ছে।
এর ফলে প্রতিনিয়তই সৃষ্টি হচ্ছে বড় ধরনের শূন্যতা, আর এই শূন্যতা পূরণ করতেই পাশ্চাত্যের মানুষ পশুর দিকে ঝুঁকছে। ব্রিটেনের অধিকাংশ মানুষের কাছে তাদের কুকুর বিড়াল তথা গৃহপালিত পশু নিজের পরিবারের সদস্যদের চেয়েও বেশি গুরুত্ব পায়। তারা নিজেরাই বলে, ছুটির দিনটি পরিবারের সদস্যদের সঙ্গে কাটানোর চেয়ে পশুর সঙ্গে কাটানো বেশি আনন্দদায়ক। ব্রিটেনে গৃহপালিত পশুর মালিকদের উপর চালানো এক জরিপের ফলাফল নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ইউনাইটেড প্রেস। তাতে দেখা যাচ্ছে, ঘরে পশু রাখেন এমন ব্যক্তিদের 47%ই দূরে কোথাও বেড়াতে গেলে যার জন্য সবচেয়ে বেশি টান অনুভব করেন তা হল তার কুকুর, বিড়াল বা এ ধরনের কোনো পশু। অন্যভাবে বলা যায়, পরিবারের সদস্যদের চেয়ে পশুর প্রতিই তার টান বেশি। এছাড়া 13% বলেছেন, যদি নির্বাচনের সুযোগ থাকে তাহলে ছুটি কাটানোর জন্য তারা পরিবারের সদস্যদের তুলনায় পশুকেই প্রাধান্য দেবেন।
পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে পাশ্চাত্যে অনেকেই তাদের পশুকে উত্তরাধিকার হিসেবেও ঘোষণা করে যাচ্ছে। কেউ কেউ কোটি কোটি ডলারের সম্পত্তি তার পশুর নামে লিখে দিয়ে যাচ্ছে। এ সংক্রান্ত খবর পাশ্চাত্যের গণমাধ্যমে মাঝে মধ্যেই প্রকাশিত হয়। কুকুর বিড়ালের সঙ্গে বসবাসের প্রবণতার সঙ্গে নিঃসন্তান বা কম সন্তান থাকারও একটা সম্পর্ক রয়েছে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ঘরে কুকুর বিড়ালের সঙ্গে যাদের বসবাস, পশুদের প্রতি তাদের আচরণটা সন্তানের সঙ্গে বাবা মায়ের আচরণের মতো। হয়তো তারা মনে করেন সন্তানের চেয়ে পশু কম সমস্যার জন্ম দেয় এবং এটি লালন পালনের খরচে তুলনামূলক কম। যেসব মানুষ বিয়ে করতে ভয় পায় এবং সন্তান গ্রহণকে ঝামেলা মনে করে, তাদের মধ্যে পশুপ্রীতি বেশি লক্ষ্য করা যায় বলে গবেষণায় ফলাফলে উল্লেখ করা হয়েছে।
তো প্রিয় শ্রোতা বন্ধুরা, পাশ্চাত্য জীবন ব্যবস্থার শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের পর্ব এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
কথা হবে আবারও পরবর্তী আসরে।
অনুষ্ঠানের এ পর্যায়ে এখন রয়েছে কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 24 সেপ্টেম্বর শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। বাংলাদেশের শিরোনাম, বাংলাদেশের উন্নয়ন ও শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসায় জাতিসংঘ মহাসচিব, দৈনিক প্রথম আলো, সীমান্তে নিজেদের মধ্যে ঝগড়া, গুলিতে নিহত 2 বিএসএফ সদস্য, দৈনিক ইত্তেফাক, সরকারকে আতঙ্ক তাড়া করছে রেজভির মন্তব্য, দৈনিক মানব জমিন, বিএনপির সিরিজ বৈঠক সিরিজ ষড়যন্ত্রের অংশ, কাদের, দৈনিক যুগান্তর, বঙ্গবন্ধুর খুনিদের কবর সংসদ চত্বরে থাকতে পারে না, স্থানীয় সরকার মন্ত্রী, দৈনিক কালের কণ্ঠ, করোনা একসময় সাধারণ ঠান্ডা জ্বরে পরিণত হবে, সারা গিলবার্ড, দৈনিক সমকাল। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম। দিল্লির আদালত কক্ষে গ্যাংস্টার যুদ্ধ, গুলি চলল এলো পাথরে, নিহত অন্তত 3 জন, দৈনিক আনন্দবাজার পত্রিকা, ভারতের উদ্বেগ বাড়িয়ে পাকিস্তানের হাতে আসছে চীনা কামান, দৈনিক সংবাদ প্রতিদিন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে FIR দায়ের করা হোক, বিস্ফোরক প্রিয়াঙ্কা, দৈনিক আজকাল। শ্রোতা বন্ধুরা, এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক প্রথম আলোর শিরোনামের খবরে বলা হয়েছে, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশের বিশ্বকর উন্নয়ন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বের উচ্চসিত প্রশংসা করেছেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে লটে নিউ ইয়র্ক প্যালেসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার সময় এই প্রশংসা করেন জাতিসংঘ মহাসচিব। পরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের ব্রিফিং করেন। পররাষ্ট্রমন্ত্রী জানান, বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে স্বাগত জানান। জাতিসংঘ বাংলাদেশের অগ্রাধিকারগুলোকে গুরুত্ব দেয় বলে উল্লেখ করেন অ্যান্তোনিও গুতেরেস। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেন, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের মতো বাংলাদেশের অগ্রাধিকারগুলো জাতিসংঘেরও অগ্রাধিকার। দৈনিক কালের কণ্ঠের শিরোনামের খবরে বলা হয়েছে, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধুর খুনি স্বাধীনতা বিরোধীদের কবর মহান জাতীয় সংসদ চত্বরে থাকতে পারে না। আজ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে, বাংলার মানুষ মুক্তি পেয়েছে। তার কবর থাকবে টঙ্গিপাড়ায়। আর পাকিস্তানিদের দোসর যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, 30 লক্ষ মানুষকে নির্মমভাবে হত্যা ও 2 লক্ষ মা বোনের সম্ভ্রম নষ্ট করেছে, তাদের কবর জাতীয় সংসদ সহ গৌরবোজ্জ্বল জায়গায় থাকতে পারে না। এগুলো আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করে। দৈনিক যুগান্তরের শিরোনামের খবরে বলা হয়েছে, কেন্দ্রীয় কমিটি ও তৃণমূল নেতাদের সঙ্গে বিএনপির হাইকমান্ডের ধারাবাহিক বৈঠক নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অবাদুল কাদের বলেছেন, বিএনপির সিরিজ বৈঠক হচ্ছে সিরিজ ষড়যন্ত্রের অংশ। তিনি শুক্রবার সকালে আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। রাজধানীর সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালে যুক্ত হয়ে অবাদুল কাদের এসব কথা বলেন। তিনি বলেন, যারা নিজেদের নেত্রীর জন্য একটা কার্যকরী মিছিল করতে পারে না, তাদের মুখে আন্দোলনের কথা মানায় না। তরিক ইত্তেফাকের শিরোনামের খবরে বলা হয়েছে, খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্তের ওপারে ভারতের দক্ষিণ ত্রিপুরার শিলাচুরিতে ঝগড়া করে নিজেদের গুলিতে বিএসএফ এর 2 জন নিহত এবং 1 জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। সীমান্তের নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে ঝগড়ার জেরে বিএসএফ সদস্যরা একে অপরকে গুলি করে হত্যার ঘটনায় বাংলাদেশ সীমান্তে বিজেপি সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন বিজেপির গুইমারার সেক্টর কমান্ডার কর্নেল জিএইচএম সেলিম হাসান। সীমান্ত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ত্রিপুরার শিলাচুরিতে বাংলাদেশ সীমান্তের কাছে একটি ক্যাম্পে বিএসএফ এর 3 নং অ্যাডহক বাহিনীর কনস্টেবল প্রতাপ সিং ও হাবিলদার সতবীর সিং এর মধ্যে জিটুরত অবস্থায় ঝগড়া বাঁধে। এক পর্যায়ে কনস্টেবল প্রতাপ তার নিজ রাইফেল দিয়ে সতবীর সিংকে গুলি করে, এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ অবস্থায় বিক্ষুব্ধ প্রতাপকে সামাল দিতে এগিয়ে আসলে ক্যাম্পের এসআই রাম কুমারকেও তিনি গুলি করেন, এতে রাম কুমার পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন। এ সময় উগ্র প্রতাপকে লক্ষ্য করে অপর এক পিএসএফ গুলি ছুড়লে তিনিও ঘটনাস্থলে মারা যান। সরকারকে উদ্দেশ্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিশ্ববিদ্যালয় খোলার পর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বিভিন্ন ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে। এত ভয় কিসের? শিক্ষা প্রতিষ্ঠান নজরদারিতে থাকবে কেন? শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসের নিচে এক দোয়া মাহফিল ও আলোচনায় তিনি এসব কথা বলেন। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি তো ভোটে ক্ষমতায় আসেননি, এজন্য আতঙ্ক তারা করছে। কোথা থেকে আন্দোলনের ঢেউ আসে, এজন্য আপনি ভীত। শ্রোতা বন্ধুরা, এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, দিল্লির আদালত কক্ষের মধ্যেই চলল গুলি। শুক্রবার দুপুরে গুলির লড়াই অন্তত 3 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে সংবাদ সংস্থা সূত্রে। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। দিল্লির কুখ্যাত দুষ্কৃতী জিতেন্দ্র গুগির মৃত্যু হয়েছে এই লড়াইয়ে। উত্তর দিল্লির রোহিণীতে আদালত কক্ষের মধ্যেই বিবাদমান দুই দলের দুষ্কৃতিকারীরা গুলি চালায়। দুষ্কৃতিকারীরা আইনজীবীদের পোশাক পরে আদালত কক্ষে প্রবেশ করেছিল। কুখ্যাত দুষ্কৃতী গুগির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত এপ্রিলে তাকে গ্রেফতার করে দিল্লি পুলিশের বিশেষ বিভাগ। সেরকম এক মামলায় আদালতে আনা হয়েছিল গুগিকে। তখনই বিরোধী গোষ্ঠীর দুষ্কৃতীরা তার উপর গুলি চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। দুষ্কৃতীরা আইনজীবীদের পোশাক পরেই আদালত চত্বরে ঢুকেছিল বলে জানিয়েছে পুলিশ। দৈনিক সংবাদ প্রতিদিনের শিরোনামের খবরে বলা হয়েছে, পাকিস্তান ও চীনের বন্ধুত্ব দিন দিন ভারতের মাথা ব্যথার কারণ হয়ে উঠছে। সম্প্রতি জানা গেছে, বেজিং ফের সামরিক সহায়তা করতে চলেছে ইসলামাবাদকে। চীনের থেকে 250 মিমি 52 ক্যালিবার ট্রাক মাউন্টেড গান কিনতে চলেছে পাকিস্তান। ভারতের কাছে থাকা M777 কামানের মতোই ট্রাকবাহী কামান এবার হস্তগত হবে ইমরানের দেশেও, নিঃসন্দেহে যা দিল্লির জন্য আগামী দিনে মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে বলে মত ওয়াকিব হাল মহলের। চীনের নর্থ ইন্ডাস্ট্রিজ গ্রুপ কর্পোরেশন লিমিটেডের সঙ্গেই বেচা কেনা হবে পাকিস্তানের, এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি। কথাবার্তা একরকম চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে, সই হয়ে গিয়েছে চুক্তিও। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, কথা হবে আবারও আগামী আসরে।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে একটি সাক্ষাৎকার।
আলাপন। শ্রোতাবন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমাদের আলোচনার বিষয় বাংলাদেশে সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলব এবং পরবর্তী পরিস্থিতি নিয়ে। আর আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন সাপ্তাহিকের সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক ভাষ্যকার গোলাম মর্তজা। জনাব গোলাম মর্তজা, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকেও অনেক ধন্যবাদ।
জনাব গোলাম মর্তজা, সাংবাদিকদের কয়েকটি সংগঠনের শীর্ষ পর্যায়ের 11 নেতার ব্যাংক হিসাব তলব করা হয়েছে। সাংবাদিক মহল থেকে দাবি করা হচ্ছে যে এসব নেতাকে হয়রানি করার জন্য এই পদক্ষেপ নিয়েছে সরকার। তো সিনিয়র সাংবাদিক হিসেবে আপনার পর্যবেক্ষণ কি?
প্রথমত বক্তব্য হচ্ছে যে সরকার যদি চায় তাহলে বাংলাদেশের যে কোনো নাগরিকের ব্যাংক হিসাব, সম্পদের হিসাব সেটা চাইতে পারে, সেটা নিতে পারে। সেই হিসেবে সরকার যে সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব চেয়েছে, আমি এর মধ্যে কোনো সমস্যা দেখি না। এবং আমি একজন সংবাদকর্মী হিসেবে মনে করি যে সরকার ব্যাংক হিসাব চেয়েছে, সরকার সেটা সংগ্রহ করবে। এমনকি সাংবাদিক নেতৃবৃন্দ তারাও ইচ্ছে করলে নিজেদের ব্যাংক হিসাব প্রকাশ করতে পারে, সম্পদের হিসাব প্রকাশ করতে পারে, এই পর্যন্ত আমি কোনো সমস্যা দেখি না। যে জায়গাটাতে সমস্যা বলে মনে হয় সেটা হচ্ছে এই ব্যাংক হিসাব চাওয়ার মধ্যে দিয়ে একটা প্রচ্ছন্ন হুমকি বা একটা ভয় দেখানোর ব্যাপার কাজ করছে কিনা, সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেউ যদি কোনো কথা বলে, কেউ যদি কোনো ইস্যু নিয়ে সরব হয়, তাহলে তাদের বাংলাদেশের মতো দেশে ব্যাংক হিসাব চাওয়া বা কোনো একটা কিছু চাওয়া মানে সেটা যতখানি না স্বচ্ছতার জন্য পাচ্ছে, কিছু বিষয় কাজ করে এক ধরনের হয়রানি করার জন্য, এক ধরনের নাজেহাল করার। সেই ক্ষেত্রে এই সাংবাদিক নেতৃবৃন্দের ব্যাংক হিসাব চাওয়ার ব্যাপারটা যে খুব সরলভাবে স্বচ্ছতা প্রতিষ্ঠা করা হয়েছে, দৃশ্যমান বাস্তবতা দেখে সেটা ভাবা একটু কঠিন। মনে হয় যে এখানে হয়তো অন্য কোনো উদ্দেশ্য আছে।
জনাব গোলাম মর্তজা, ব্যাংক হিসাব চাওয়াটা কি দোষের কিছু? এর মধ্যে সাংবাদিকদের পক্ষ থেকে ব্যাংক হিসাব তলবের প্রতিবাদ জানানো হয়েছে, এ বিষয়ে আপনি কি বলবেন?
ব্যক্তিগতভাবে মনে করি যে ব্যাংক হিসাব পেয়েছে তার সরকার ব্যাংক হিসাব নিবে, সাংবাদকর্মীরাও ব্যাংক হিসাব দিবে, এর মধ্যে কোনো সমস্যা নেই। কিন্তু সাংবাদিক বা সাংবাদিক সংগঠনগুলোকে বা নেতৃবৃন্দের কাছে আমাদের সাংবাদিক হিসেবে আমাদের প্রত্যাশা হচ্ছে, সাংবাদিকতা করা যে বাংলাদেশে দিন দিন কঠিন হয়ে যাচ্ছে, ডিজিটাল নিরাপত্তা আইন সহ এই ধরনের নিপীড়নমূলক যে আইন আছে সাংবাদিকতার পরিপন্থী, সাংবাদিকতাকে প্রতিবন্ধকতা তৈরি করছে, সাংবাদিক সংগঠনগুলো আজকে যে একত্রিত হয়েছে সেই একত্রিত প্রতিবাদ ব্যাংক হিসাব পেয়েছে এইটার মধ্যেই যাতে সীমাবদ্ধ না থাকে, এটা যাতে বাংলাদেশের সাংবাদিকতায় যে ডিজিটাল নিরাপত্তা আইনের মতো নিপীড়নমূলক আইন কার্যকর আছে সেই জায়গাটি যেন তাদের প্রতিবাদের অংশ হয়, বাংলাদেশের একজন সংবাদকর্মী হিসেবে এটা থাকবে আমাদের প্রত্যাশা। আর এক ধরনের ভয়ের সংস্কৃতি প্রতিষ্ঠা করা হয়েছে দেশে, প্রত্যাশা থাকবে সেই ভয়ের সংস্কৃতি কাটানোর জন্য সাংবাদিক নেতৃবৃন্দ এবং সাংবাদিক সংগঠনগুলো এই জায়গাটাতে ভূমিকা রাখবেন, এটা থাকবে প্রত্যাশা। আন্দোলনটা যেন শুধুমাত্র ব্যাংক হিসাব চাওয়া হয়েছে কেন চাইলো এটার মধ্যে সীমিত না থাকে, এটার মধ্যে যদি সীমিত থাকে তাহলে বাংলাদেশের সাধারণ জনমানুষের কাছে একটা ভুল বার্তা যেতে পারে যে যেহেতু তাদের সমস্যা আছে এই কারণে তারা ব্যাংক হিসাব না দিয়ে প্রতিবাদ করছে।
জি, আপনি সাংবাদিকদের ব্যাংক হিসাব তলব প্রসঙ্গে অনেক বিষয় তুলে ধরলেন চমৎকারভাবে। সাংবাদিক সমাজ বলছে সাংবাদিকদের কণ্ঠ রোধ করার জন্যই ব্যাংক হিসাব তলব করা হয়েছে, এ বিষয়টিও কি থাকতে পারে?
নিঃসন্দেহে সেটা থাকতে পারে, হয়তো কয়েকজনেরটা চাওয়া হয়েছে অন্যদেরকে একটা ভয় দেখানোর জন্য। প্রথমত প্রশ্ন হচ্ছে যে পেশাজীবী যে সমস্ত সংগঠন আছে সেই সমস্ত সংগঠনে স্বচ্ছতা প্রতিষ্ঠার জন্য এই ব্যাংক হিসাব চাওয়া হচ্ছে কিনা, অন্যান্য প্রতিষ্ঠানের যারা আছে তাদের যাদের বিরুদ্ধে বড় বড় অভিযোগ আছে সেই সমস্ত জায়গাগুলোতে ব্যাংক হিসাব চাওয়া হচ্ছে কিনা, নাকি এটা শুধুমাত্র সাংবাদিক সংগঠন বা সাংবাদিক নেতৃবৃন্দেরটা চাওয়া হচ্ছে। তো সেই জায়গা থেকে যেহেতু এখন পর্যন্ত সাংবাদিক নেতৃবৃন্দের বিষয়টা সামনে এসেছে, সুতরাং সেই জায়গা থেকে এক ধরনের ভয় ভীতি তৈরি করা, একটা মুক্ত মত প্রকাশ, মুক্ত সংবাদ মাধ্যম প্রতিষ্ঠা, সেই জায়গার প্রতি একটা হুমকি তো আছে বলে ধারণা করে নেওয়াই যায়। যদিও আমি বলছি যে ব্যাংক হিসাব চাওয়ার মধ্যে কোনো অপরাধ নেই, ব্যাংক হিসাব দেওয়াই উচিত এবং সংবাদকর্মীদের নিজেদেরও দেওয়া উচিত, এবং একই সঙ্গে প্রতিবাদও করা উচিত যে শুধুমাত্র সংবাদকর্মীদের সঙ্গে এই আচরণ কেন, অন্যদের সঙ্গেও একই রকম আচরণ না কেন, এমনকি সরকারের যারা এমপি, সরকারের যারা মন্ত্রী, সরকার পরিচালনার সঙ্গে যে আমলারা সম্পৃক্ত তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিরুদ্ধে শত শত কোটি টাকার অনিয়ম দুর্নীতির অভিযোগ, সেই সমস্ত জায়গাতে স্বচ্ছতা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে, সেইগুলো কোনো কিছু না করে যখন শুধুমাত্র সংবাদকর্মীদের বা সাংবাদিক নেতাদের বিষয়টি সামনে আনা হচ্ছে, তখন স্বাভাবিকভাবেই যে আশঙ্কার কথা, যে আশঙ্কার কথা আপনি বলছেন, সেই আশঙ্কার ব্যাপারটিও এখানে কার্যকর থাকছে।
জনাব গোলাম মর্তজা, আপনি আরেকটি বিষয় নিয়ে আসলেন যে ডিজিটাল নিরাপত্তা আইন সহ যেসব নিপীড়নমূলক আইন আছে, এবং আপনি নিজেই প্রশ্ন করলেন আরও অন্যান্য ক্ষেত্রে, যেমন সাম্প্রতিক ঘটনা ইভ্যালিকাণ্ড সহ এ ধরনের ব্যবসার সঙ্গে জড়িতদের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে চলে যাচ্ছে, তাদের হিসাব তলব না কেন? এ বিষয়ে কি বৈষম্য করা হচ্ছে বা আসলে দৃষ্টি দেওয়া হচ্ছে না?
নিঃসন্দেহে বৈষম্য করা হচ্ছে, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে সরকারের চোখের সামনে ইভেলি ই অরেঞ্জ সহ যে সমস্ত প্রতিষ্ঠান সাধারণ জনগণের শত শত কোটি টাকা চুরি বাটপারি করে নিয়ে গেল, এই জায়গাটিতে যখন সরকারের করণীয় ছিল তখন সরকার কিছু করলো না, সরকার দর্শক হিসেবে দেখলো, এখন তাদেরকে ধরছে, যেটা আগে ব্যবস্থা নেওয়া দরকার ছিল। এর বাইরে যারা ব্যাংক করাপশনের সঙ্গে সম্পৃক্ত, আর্থিক প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতির সাথে তারা সম্পৃক্ত, তাদের বিষয়ে সরকারের নীতিটা এত কঠোর না যে শুধুমাত্র সংবাদকর্মীদের ক্ষেত্রেই তার নীতিটা এইরকম দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবে এই প্রশ্নটা তো আসতেই গণমাধ্যমের প্রতি এক ধরনের বৈষম্য প্রতিষ্ঠার চেষ্টা, সেটা তো আমরা লক্ষ্য করছি। তবে এখানে যেটা বলে রাখা দরকার যে সাংবাদিক নেতৃবৃন্দের প্রতিবাদ বা আন্দোলনটা হওয়া উচিত মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার জন্য যা করণীয়, ভয় ভীতির সংস্কৃতি দূর করার জন্য সরকারের কাছে যে দাবি সেইটা দাবিগুলোকে সামনে আনা দরকার। শুধুমাত্র ব্যাংক হিসাব কেন চাইলো এই দাবিটাই যেন প্রধান না হয়ে যায়।
জি, আপনি একজন সংবাদকর্মী, আপনি জানেন যে সাংবাদিকদের মধ্যে বিভিন্ন দল আছে, আছে ভিন্ন সমর্থন, আছে ভাগ। আপনি সবশেষে যে কথাটি বললেন যে শুধুমাত্র ব্যাংক হিসাব তলবের ক্ষেত্রে সাংবাদিকরা সোচ্চার হচ্ছেন, কিন্তু অন্যান্য ক্ষেত্রে কেউ কেউ সুযোগ সুবিধা নিচ্ছেন, কেউ বা বঞ্চিত হচ্ছেন, এ ধরনের কিছু বিষয় কিন্তু রয়েছে, এ বিষয়ে যদি আপনি কিছু বলেন।
এটা আমি বলেছি যে সাংবাদিকরা যদি মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা এবং সাংবাদিকতার প্রতিবন্ধকতায় যে ব্যাপারগুলো সমাজে বিদ্যমান আছে ডিজিটাল নিরাপত্তা আইন সহ, সেই জায়গাগুলো যদি তাদের আন্দোলনের অংশ না করে শুধুমাত্র যদি ব্যাংক হিসাবের কেন চাইলো এটাকেই যদি একমাত্র আন্দোলনের মাধ্যম হিসেবে বিবেচনা করে, তাহলে নিঃসন্দেহে এই জায়গাটিতে একটা জনমনে একটা বিভ্রান্তিকর সংবাদ যাবে।
তো জনাব গোলাম মর্তুজা, সবশেষে আপনার কাছে জানতে চাইব ইস্যু ভিত্তিক
একটি বিষয় বাংলাদেশে বেশ প্রকট। কোন একটি ইস্যুকে নিয়ে বেশ কিছুদিন খুব মাতামাতি হয়, তারপর সেটি উধাও হয়ে যায়, এরপর অন্য কোনো ঘটনা অন্য কোনো বিষয় সামনে আসে। এমন প্রশ্ন ওঠে দৃষ্টি অন্য দিকে ফেরাতে এসব হয়ে থাকে, আপনি কি বলবেন?
ইস্যু ভিত্তিক সেটা হচ্ছে বাংলাদেশের মতো দেশে যেহেতু অসংখ্য ইস্যু, কোন একটা গুরুত্বপূর্ণ ইস্যু থেকে চোখ অন্যদিকে সরানোর জন্য পরিকল্পিত ভাবে কখনো কখনো এক একটা ইস্যু তৈরি করা হয়, এবং বাংলাদেশে আমরা দেখেছি কখনো মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা, কখনো কবর নিয়ে আলোচনা, কিন্তু জনজীবনের অনেক গুরুত্বপূর্ণ ইস্যু অধিকাংশ ক্ষেত্রে আলোচনায় স্থান পায় না, এই সমস্ত বিষয়ে আলোচনায় স্থান পায়। এটা আমাদের দেশের জন্য একটা দুর্ভাগ্য, জনগণের জন্য একটা দুর্ভাগ্য, আমাদের এই সংস্কৃতির অবসান হওয়া দরকার।
তো জনাব গোলাম মর্তুজা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবারও সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলব সহ এ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে রেডিও তেহরানকে সময় দেওয়ার জন্য
আপনাকে অনেক ধন্যবাদ।
সাক্ষাৎকারটি শুনলেন শ্রোতা বন্ধুরা। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এখনই বিদায় নিতে হবে। তবে যাওয়ার আগে বিশ্ব সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন আমেরিকা যে বিশ্বের সকল সন্ত্রাসবাদী তৎপরতার নেতৃত্ব দিচ্ছে, জেনারেল সুলেমানির হত্যাকাণ্ড তার জলজ্যান্ত প্রমাণ। লেবাননের জন্য ইরানের জ্বালানি বহনকারী দ্বিতীয় জাহাজ সিরিয়ার বানিয়াস বন্দরে নোঙর করেছে, শীঘ্রই পৌঁছবে তেলবাহী তৃতীয় জাহাজ। বাংলাদেশের ঠাকুরগাঁওয়ে 13 স্কুল শিক্ষার্থী ও 6 শিক্ষক করোনায় আক্রান্ত। স্কুলে আক্রান্ত হয়েছে কিনা তা সুস্পষ্ট নয়। এবং ভারতের অসমে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশের গুলিতে 2 নিহত হয়, প্রতিবাদ মুখর হয়েছে বিরোধীরা, রাজ্য সরকারের নিন্দা। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই বাংলাদেশ সময় রাত 10:23 এবং ভারত সময় রাত 9:53 আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি বাবুল আক্তার এখনকার মতো বিদায় চাচ্ছি। তবে এর আগে বাংলাদেশে সাথে আমাদের যোগাযোগের ঠিকানা জানিয়ে দিচ্ছি। বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নম্বর 4002, ঢাকা 10000। শ্রোতা বন্ধুরা, আপনার ভালো সুস্থতা কামনায় খুদা হাফেজ।